চলতি 2015-16 অর্থ বছরে বাংলাদেশ সরকার 7.5% প্রবৃদ্ধির কথা বলছে। এর বিপরীতে বিশ্বব্যাংক বলছে যে না, এই প্রবৃদ্ধি 6.7% হবে। তার মানে প্রায় 1% ফারাক লক্ষ্য করা যাচ্ছে।
দেখুন, আসলে এটাকে দুভাগে দেখা যেতে পারে। একটা হলো সংখ্যা নিয়ে বিতর্ক, আরেকটা হলো রাজনৈতিক বিতর্ক। আসলে আমার কাছে মনে হয়েছে এটা একটা রাজনৈতিক বিতর্ক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সময়ে সরকারের প্রবৃদ্ধি সম্বন্ধে প্রক্ষেপণ ঘোষণা করার কথা না। সাধারণত অর্থমন্ত্রী বাজেটে কত প্রবৃদ্ধি হবে সে সম্বন্ধে বলে থাকেন, কিন্তু আগে থেকে এটা বলা মানে হলো যে এটা বাজেটে এটাকে নিয়ে আসা হবে। এখন যেটা হচ্ছে এটা হলো প্রক্ষেপণ। আগামী জুন মাসে যে বছর শেষ হবে, সে বছর এখনো জুন মাস আসে নাই, সেটা নিয়ে প্রক্ষেপণ হচ্ছে। প্রক্ষেপণ নিয়ে আপনার তর্ক বিতর্ক সম্ভব, কিন্তু এটাকে বাংলাদেশে দুর্ভাগ্যবশত যেহেতু আমাদের সংখ্যাতত্ত্ব বিভাগের স্বাধীনতা নাই, সেহেতু এটা একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার এক ধরনের ঘোষণা করে, আবার অন্যরা এর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে, এবং বাংলাদেশে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেভাবে আপনার জাতীয় আয় হিসাব করে তাতে অনেক দুর্বলতা রয়েছে, এবং এগুলো নিয়ে প্রশ্নটা সংখ্যাতত্ত্বের না, প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে রাজনীতির। রাজনীতির বিশেষ করে এই জন্য হয়ে দাঁড়িয়েছে যে আমরা গত কয়েক বছর ধরে বলছি যে 7% প্রবৃদ্ধি করব, এবং আমাদের যে পঞ্চবার্ষিকীর পরিকল্পনা সেখানে আমাদের 8% বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা, কিন্তু প্রবৃদ্ধি বাড়ছে না, এবং না বাড়ার ফলে অর্থমন্ত্রী যথেষ্ট চাপের সম্মুখে আছেন, এবং তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে 6% থেকে 7% প্রবৃদ্ধি উন্নতি হচ্ছে। আসলে 6% প্রবৃদ্ধিও কিন্তু উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, এতে লজ্জার কোনো কারণ নাই, এটা নিয়েও গর্ব করা যেতে পারে। কিন্তু 6 আর 7-এর যে বিতর্ক, 7.5 হবে না 6.7% হবে, এটা মূলত রাজনৈতিক বিতর্ক।
জি, আপনি যথার্থই বলেছেন যে মোট 118 দেশের মধ্যে 12 দেশেরই জিডিপি প্রবৃদ্ধি 6% মতো। সেক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি যেটা বাংলাদেশ বলছে বা বিশ্বব্যাংকও যেটা বলছেন তার থেকে বেশি গর্ব করার ব্যাপার। বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছেন যে মধ্য আয়ের দেশে চলে যাবে বাংলাদেশ 2021 সালের মধ্যে, এবং সেই তার প্রেক্ষিতেই হয়তো এই অর্জনের দাবি করা হয়েছে।
এখানে যে মধ্য আয়ের দেশে যাবে এটাও একটা রাজনৈতিক স্লোগান, কারণ মধ্য আয়ের দেশ আগে একটি ক্যাটাগরি ছিল। সম্প্রতি বিশ্বব্যাংক এটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হলো নিম্ন মধ্য আয়ের দেশ, আরেকটি হলো উচ্চ মধ্য আয়ের দেশ। বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে, কিন্তু এখান থেকে উচ্চ মধ্য আয়ের দেশ 4 বছরে যেতে পারবে এরকম কোন সংখ্যাতত্ত্ব দ্বারা সম্ভব হবে বলে আমার পক্ষে মনে হয় না, এটা অবিশ্বাস্য। সুতরাং নিম্ন মধ্য আয়ের দেশ বাংলাদেশ হয়েছে, এবং আগামী 4 বছরও এই পর্যায়ে থাকবে বলে আমরা আশা করছি।
আপনি এর আগে বিভিন্ন মেয়াদে বাংলাদেশ দূতাবাসে ওয়াশিংটনে কাজ করেছেন, আপনি ওয়াশিংটনে বিশ্বব্যাংকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের যে দাবি তাকে খুব বেশি চ্যালেঞ্জ না করেও বিশ্বব্যাংক মোটামুটিভাবে এটাই বলতে চাইছে যে একমাত্র রফতানি আয় ছাড়া সব ক্ষেত্রেই মোটামুটিভাবে নেতিবাচক ধারা, নেতিবাচক প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, এবং বিনিয়োগের উপরে দু ধরনের, একটা বেসরকারি বিনিয়োগ এবং FDI যেটা সরাসরি বিদেশি বিনিয়োগ, এই ক্ষেত্রে বেশি মনোযোগ নিবদ্ধ করার জন্য পরামর্শ দিচ্ছে।
আসলে এই অর্থ বছরে ইতিবাচক অনেক কিছু ঘটেছে, নেতিবাচকও রয়েছে। ইতিবাচক দিকের মধ্যে এবছর রাজনীতির প্রভাব অর্থনীতির উপরে অপেক্ষাকৃত কম হচ্ছে, এবং যে এক্সপোর্ট সেটাও বেড়ে যাচ্ছে, সুতরাং এটাতে প্রবৃদ্ধি বাড়বে ঠিকই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে স্ট্যাগনেশন এটা কিন্তু শুধু এই বছরের না, গত কয়েক বছর ধরে এই এই ধরনের সমস্যা চলছে, এবং এজন্য সরকারকে নতুন উদ্যোগ নিতে হবে যাতে অর্থনীতিতে গতি সঞ্চার করা যায়।
বিশ্ব মন্দার প্রভাব যুক্তরাষ্ট্র কাটিয়ে উঠছে, কিন্তু বাংলাদেশের বড় রফতানি বাজার ইউরোপ এখনো সে মন্দা কাটিয়ে উঠতে পারেনি এবং তারও প্রভাব পড়ছে এই বাংলাদেশের অর্থনীতি।
তার প্রভাব অবশ্য পড়ছে, কিন্তু বাংলাদেশকে তো এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে যেতে হলে বিশ্ব মন্দা সত্ত্বেও আমরা কিভাবে আরো এগোতে পারবো এ সম্পর্কে আমরা বাজেটের অর্থমন্ত্রীর কাছ থেকে নতুন দিক নির্দেশনা আশা করব এবং নতুন উদ্যোগ আশা করব।
উপসংহারে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে বিনিয়োগ ক্ষেত্রে যে মোটা দাগের যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশের জন্য সেগুলো কি কি এবং সেগুলো কিভাবে কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ?
বিনিয়োগ ক্ষেত্রে প্রথম সমস্যা হলো অবকাঠামোর যে অপ্রতুলতা, এটা বিনিয়োগের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যেখানে খুশি আপনি শিল্প করবেন বিদ্যুৎ পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। গ্যাসের যে সরবরাহ সেখানে পরিস্থিতি খুবই খারাপ, সড়কের পরিস্থিতি খারাপ। এভাবে যদি ধরেন প্রত্যেকটা অবকাঠামোতে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আর এছাড়া সামগ্রিকভাবে দেশের সুশাসনের ঘাটতি রয়েছে, এবং সুশাসনের ঘাটতির ফলে সরকারের কাছ থেকে দ্রুত সিদ্ধান্ত পাওয়া যায় না, এবং সরকারের একটি সিদ্ধান্ত অতি তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তনশীল সিদ্ধান্ত এবং যেখানে সিদ্ধান্ত পরিবর্তনে অনেক সময় লাগে, এ ধরনের পরিবেশে অবকাঠামো যেখানে অত্যন্ত দুর্বল সেখানে বিনিয়োগকারীদের অনেক কিছু চিন্তা ভাবনা করে দিতে।
রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাস জনিত আশঙ্কা, উদ্বেগ অর্থনীতির ওপর খুব বড় মাপের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন কি?
অবশ্যই প্রভাব ফেলছে, কিন্তু শুধু এটাই নয়, এটা সামগ্রিকভাবে এটা সুশাসনের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সুশাসন বলতে আমি বোঝাই যে যারা ভালো কাজ করে তাদের পুরস্কার দিতে হবে, যারা খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দিতে হবে। বাংলাদেশের প্রশাসনে এটা ভেঙে পড়েছে, যারা খারাপ কাজ করে তারা পুরস্কৃত হয়, যারা ভালো কাজ করে তারা তিরস্কৃত হয়। এই ব্যবস্থাতে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সুতরাং সুশাসনের জন্য প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।